বাংলা অনুষ্ঠান
শুভ সন্ধ্যা। আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ কার্যত লকডাউন হয়ে যাচ্ছে।
রয়েছে জহুরুল আলমের প্রতিবেদন।
করোনা ভাইরাসে সংক্রামিত রোগী শনাক্তের জন্য সহজ ও স্বল্প মূল্যের একটি পদ্ধতি উদ্ভাবন করেছে বলে দাবি করেছে বাংলাদেশের বেসরকারি সংগঠন গণস্বাস্থ্য কেন্দ্র।
কোরিয়া পরিস্থিতি নিয়ে প্রতিবেদন।
আমার মা ডায়াবেটিস, মানে বিশেষ করে মানে আমি আমার বাবা ডায়াবেটিস, মা ডায়াবেটিস, দেশে একটা কিছু হয় বাসায় কি হবে, মানে এই চিন্তায় আমরা আতঙ্কিত সত্যি।
অনুষ্ঠানের শুরুতেই যথারীতি বিশ্ব সংবাদ, তবে বিশ্ব সংবাদ পরিবেশিত হচ্ছে বাসা থেকে। আনিস আহমেদ তার বাড়ি থেকেই পড়ছেন।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গোটা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে 2,08,000 লোকের নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে, যাতে মারা গেছেন 8,600 জন। জার্মানির চিকিৎসা কর্মীরা আজ একদিনেই 2,800 জনের সংক্রমণের খবর দিয়েছে। এতে সে দেশে করোনা ভাইরাসে মোট সংক্রামিত রোগের সংখ্যা দাঁড়িয়েছে 11,000-এ। তবে তার চেয়েও সংক্রমণের সংখ্যা বেশি ইতালিতে, সেখানে গতকাল এতে মৃত্যুর সংখ্যা ছিল 475 জন। দেশটি গত এক সপ্তাহ ধরে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেদেশের প্রধানমন্ত্রী গিউসেপে কন্তেকে উদ্ধৃত করে সেখানকার পত্রিকা লিখছে, এই মাসের শেষের দিকে এই লকডাউন শেষ হবার কথা থাকলেও এর মেয়াদ আরো বাড়ানো হতে পারে। করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের শহর উহান আজ জানিয়েছে, গতকাল বুধবার এই প্রথমবারের মতো সেখানে নতুন করে কারো করোনা ভাইরাসে আক্রান্ত হবার কোনো খবর পাওয়া যায়নি। এর সংক্রমণ রোধ করার লক্ষ্যে শহরটি গত প্রায় ২ মাস ধরে সম্পূর্ণ অবরুদ্ধ ছিল। সাম্প্রতিক সময়ে যেখানে নতুন করে সংক্রমণের সংখ্যা ক্রমশই কমে আসছিল। স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন চীনের অন্যত্র 34 জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে, এরা অন্য জায়গা থেকে আসা লোকজন। এ নিয়ে সেখানে অব্যাহত উদ্বেগ রয়েছে, যদিও দেশটি করোনা সংক্রমণ রোধে অগ্রগতি সাধন করেছে। ডিসেম্বর মাসে সেখানে নতুন রোগের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেদেশে 81,000 লোক এতে আক্রান্ত হয়েছে, 3,200 জন মারা গেছে। দক্ষিণ কোরিয়া আজ অবস্থার আরেকটু অবনতি ঘটেছে, নতুন করে 152 জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এর আগের চার দিনে প্রতিদিন 100 জনের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে। করোনা ভাইরাস বিশ্বের 166 দেশে ছড়িয়ে পড়েছে। পানামা রাত 9:00 থেকে ভোর 5:00 পর্যন্ত দেশব্যাপী কার্ফিউ জারি করেছে। সেই সময় কেবলমাত্র পুলিশ, দমকল বাহিনীর লোকজন, স্বাস্থ্য এবং পয়োনিষ্কাশন কর্মীরা বাইরে বেরোতে পারবেন। দেশটিতে এ পর্যন্ত 109 জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। নিউজিল্যান্ড আজ ঘোষণা করেছে যে তারা বিদেশিদের সেই দেশে প্রবেশ নিষিদ্ধ করছে। এর আগে সেখানকার সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তাদের নাগরিকদের বিদেশ ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা 28 জন, নতুন 8 জন আক্রান্তরা বিদেশ ভ্রমণে গিয়েছিল। ওদিকে অস্ট্রেলিয়াও জানিয়েছে আগামীকাল থেকে তারা অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সকলের প্রবেশ নিষিদ্ধ করছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন অস্ট্রেলিয়ায় যে 500 জন আক্রান্ত হবার নিশ্চিত খবর পাওয়া গেছে, তার সবকটি বাইরে থেকে আসা। মেক্সিকোতে 118 জন আক্রান্ত, মারা গেছেন একজন। রাশিয়া জানিয়েছে এই ভাইরাস আক্রান্ত 78 বছর বয়সী একজন নারী মারা গেছেন। এল সালভাদরেও একজনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রে গোটা দেশব্যাপী ইউএস ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে সক্রিয় করে তোলা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় তাঁর সম্পূর্ণ কর্তৃত্ব প্রয়োগ করছেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে গতকাল তিনি সংবাদদাতাদের বলেছেন যে প্রয়োজন বোধে তাঁরা ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টকেও সক্রিয় করে তুলবেন। এই আইন হচ্ছে প্রেসিডেন্টের কর্তৃত্বের প্রাথমিক উৎস, যা কিনা জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ দ্রুত ও বিস্তৃতভাবে করতে দেশের শিল্পক্ষেত্রগুলোকে সাহায্য করবে। এক্ষেত্রে তারা আরো বেশি করে সুরক্ষার জন্য মাস্ক এবং অন্যান্য সাজ সরঞ্জাম উৎপাদনের অনুমতি পাবে। তিনি আরো বলেছেন যে জাহাজের উপর অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হাসপাতালের একটি নিউ ইয়র্কের উপকূলে মোতায়েন করা হবে, অপরটি কোথায় মোতায়েন করা হবে তা এখনো ঠিক করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটো হাসপাতালগুলোকেও এই সংকটের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন যে সামরিক বাহিনী প্রায় 50 লক্ষ রেসপিরেটর এবং সার্জিক্যাল মাস্ক অসামরিক স্বাস্থ্যকর্মী এবং জরুরি অবস্থায় সহায়তাকারী অন্যান্যদের জন্য উন্মুক্ত করে দেবে। ট্রাম্প বলেন, আমাদের লক্ষ লক্ষ মাস্ক প্রয়োজন এবং সেগুলো অর্ডার দেওয়া হবে। তাছাড়া ভেন্টিলেটারও অর্ডার দেওয়া হচ্ছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, সরকারের গুদামে 10,000েরও বেশি ভেন্টিলেটার মজুদ রয়েছে। করোনা ভাইরাস সাধারণত বয়স্ক লোক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আক্রান্ত করে। তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর প্রকাশিত গতকালের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এই ভাইরাসে অপেক্ষাকৃত অল্প বয়সীরাও আক্রান্ত হচ্ছেন। ওই প্রতিবেদনে দেখা গেছে যে 4,200 জন আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়া দরকার এমন 500 জনের মধ্যে 31% বয়স 65 বছরের বেশি, 17% বয়স 55-64, 18% বয়স 45-54 বছর এবং 20% বয়স 20-44 বছর। মনে করা হচ্ছে এই রোগে আক্রান্তদের সংখ্যা আগামী 4-5 দিনে আরো বাড়তে পারে। ওদিকে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন যে শরণার্থীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলে এর ফলাফল হবে মারাত্মক। জাতিসংঘের হিসেব মতে বিশ্ব জুড়ে 3 কোটিরও বেশি শরণার্থী রয়েছেন, যাদের অনেকেই এমন পরিস্থিতিতে বসবাস করছেন যা করোনা ভাইরাস সংক্রমণের সহায়ক হতে পারে। তারা বলছেন যে ধনী রাষ্ট্রগুলো যখন এই মহামারী মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এটা জরুরি যে আন্তর্জাতিক সম্প্রদায় যেন প্রস্তুত থাকে সেই সব শরণার্থীদের জন্য যারা সবচাইতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করছেন। লন্ডনের কিংস কলেজে অধ্যাপক পিটার সালিভান ভয়েস অফ আমেরিকাকে বলছেন, শরণার্থীরা যেভাবে গাদাগাদি করে বসবাস করছেন তাতে এই রোগ সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন, জায়গাটি আশঙ্কাজনক। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ কার্যত লকডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক জানিয়েছেন ফরিদপুর ও মাদারীপুরের পরিস্থিতি অবনতির দিকে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান নিত্যপণ্য ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছেন। করোনায় এ পর্যন্ত 18 জনকে শনাক্ত করা হয়েছে, এর বেশিরভাগই ফরিদপুর ও মাদারীপুরের। করোনা ভাইরাসে বুধবার ঢাকায় একজনের মৃত্যু হয়েছে একটি অভিজাত হাসপাতালে। রাজশাহী থেকে সব দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান তার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রাখার কথা জানিয়েছে। ওয়াজ মাহফিল, সভা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে একজন মন্ত্রী ও একজন সচিবকে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্ক্রিনিংয়ে এদের গায়ে জ্বর ধরা পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত 24 ঘন্টায় একই পরিবারের 3 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন ইতালি ফেরত আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন তারা। করোনার কারণে আসামিদেরকে কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট। নমুনা পরীক্ষার জন্য নতুন করে বিদেশ থেকে 1,00,000 কিট আনা হচ্ছে। গণস্বাস্থ্য হাসপাতাল স্থানীয়ভাবে স্বল্প মূল্যে কিট তৈরি করেছে। সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী জুন পর্যন্ত ঋণ শোধ না করলে কেউ খেলাপি হবেন না, এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুপ্রিম কোর্টের 3 জন আইনজীবী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করার জন্য প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বরাবর আর্জি জানিয়েছেন। সর্বশেষ স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোয়ারেন্টিন ও প্রয়োজনীয় চিকিৎসা কাজে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। মাঠটি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ খাত গার্মেন্টস শিল্পের উপরে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
বাংলাদেশের তৈরি পোশাক সামগ্রীর পশ্চিমা ক্রেতা এবং ব্র্যান্ডগুলো প্রতিদিনই চলতি অর্ডার বাতিল করে দিচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে তার কাছে প্রাপ্ত খবর অনুযায়ী মাত্র 69টি গার্মেন্টস শিল্প কারখানারই 93 মিলিয়ন চলতি অর্ডার ইতিমধ্যে বাতিল করেছে পশ্চিমা দেশগুলোর ক্রেতারা। বিজিএমইএ আশঙ্কা করছে আরও অর্ডার বাতিল হতে পারে। অন্য এক হিসেবে দেখা গেছে, এ পর্যন্ত 10 কোটি ডলারেরও বেশি চলতি অর্ডার বাতিল করে দিয়েছে পশ্চিমী ক্রেতারা। এমতো পরিস্থিতিতে বিজিএম এর সভাপতি সহ নেতৃবৃন্দ ইউরোপ সহ পশ্চিমী দুনিয়ার ক্রেতা এবং ব্র্যান্ডের প্রতিনিধিদের সাথে বুধবার ঢাকায় এক রুদ্ধদ্বার বৈঠক করে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছেন বলে বিজিএম এ নেতৃবৃন্দ জানিয়েছেন। পক্ষান্তরে পশ্চিমা ক্রেতারা জানিয়ে দিয়েছেন তাদের বিক্রি শূন্যের কোঠায় নেমেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বিতর্ক এবং বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার শপথ বাক্য পাঠ করেন তিনি। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে।
রঞ্জন গগৈকে সাংসদ করার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি সাংসদরা। সমালোচনার সরব হয়ে ওঠেন উচ্চকক্ষে ডিএমকে, এডিএমকে ও বাম সদস্যরা। গত সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে রাজ্যসভায় মনোনীত করেন। অবসরের আগে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার নির্দেশ সম্বলিত ঐতিহাসিক রায় দিয়েছিলেন বিচারপতি রঞ্জন গগৈ। 2019 সালের নভেম্বর মাসে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন গগৈ। তারপরই তার রাজনীতিতে আশা নিয়ে জল্পনা ছিল। বিরোধীদের অভিযোগ, বিচারপতি থাকাকালীন সরকারকে সুবিধা পাইয়ে দিয়েছেন রঞ্জন গগৈ আর এখন তারই পুরস্কার পাচ্ছেন। এদিকে বিচারপতি গগৈ সাফ জানিয়েছেন রাজ্যসভায় তাকে মনোনয়ন দেওয়ায় সরকারের সিদ্ধান্ত তিনি স্বীকারও করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন সাবেক সদস্য যাকে গুপ্তচর বৃত্তির দায়ে মস্কোর একটি কারাগারে আটক রাখা হয়েছে তার বিচার 23 মার্চ থেকে শুরু হবে বলে তার আইনজীবী জানিয়েছেন। ওলগা কারালোভা এবং রাদেমির জেরে বেনকফ আজ জানিয়েছেন যে পল হুইলেনের বিচার হবে রুদ্ধদ্বার পক্ষে, যেহেতু মামলার বিষয়গুলো গোপনীয়। ওদিকে ওয়েলেনের ভাই ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং আইরিশ রিপাবলিকের দূতাবাস কর্মকর্তাদের করোনা ভাইরাসের কারণে মস্কোর ওই আটক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। 2012 সালে নতুন দিল্লির একটি বাসে একজন নারীকে সহিংস ও দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় 4 জনকে আগামীকাল শুক্রবার ফাঁসি দেওয়া হবে, যদিও উকিলরা এই প্রক্রিয়া বিলম্বিত করার কথা বলেছিলেন। এই ঘটনা ভারতে এবং বিদেশে প্রতিবাদে ঝড় তোলে এবং সক্রিয়বাদীরা শাস্তির দাবি তোলেন, যার ফলে নারীদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ আদালতে তাদের কঠোর শাস্তির কথা বলা হয়। ভারতের সুপ্রিম কোর্ট 3 বছর আগে এই 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে এবং গত 2 বছর ধরে এই মামলার পর্যালোচনা করার আবেদনগুলো খারিজ করে দেয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ওয়াশিংটন স্টুডিওতে আমাদের কর্মী সংখ্যা সীমিত করার কারণে বিশ্ব সংবাদ আমরা প্রচার করেছি ওয়াশিংটন স্টুডিওর বাইরে থেকে, আনিস আহমেদের বাড়ি থেকে। সে যাই হোক, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে সংক্ষিপ্ত আকারে এবং সংকুচিতভাবে প্রচার করা হচ্ছে মিডিয়াম ওয়েবে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আর অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুকে এবং ইউটিউবেও। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের জন্য সহজ ও স্বল্পমূল্যের একটি পদ্ধতি উদ্ভাবন করেছে বলে দাবি করেছে বাংলাদেশের বেসরকারি সংগঠন গণস্বাস্থ্য কেন্দ্র। এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন এটি একটি ভিন্নতর পদ্ধতি যার নাম দেওয়া হয়েছে র্যাপিড ডট ব্লড। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সরকার বিদেশ থেকে এর কাঁচামাল আমদানির জন্য অনুমতি দিয়েছে। তিনি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে ডক্টর নিহাদ আদনান, ডক্টর মোহাম্মদ রাশেদ জমিরুদ্দিন ও ডক্টর ফিরোজ আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেন। ডক্টর বিজন কুমার শীল 2003 সালে সিঙ্গাপুরে সার্স শনাক্তের পদ্ধতি আবিষ্কার করেন এবং এর প্যাটেন্ট পরবর্তীতে চীন কিনে নেয় বলে জানান জাফরুল্লাহ চৌধুরী। বলেন, নতুন উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে খুব স্বল্প সময়ে কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা জানা যাবে এবং এতে সর্বোচ্চ খরচ পড়বে 300 থেকে 350 টাকার মতো। তিনি বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস শনাক্তের যে পরিমাণ কিট রয়েছে তা ব্যয়বহুল এবং প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা CDC তাদের উদ্ভাবিত পদ্ধতির বিষয়ে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি বলেন, খুব শীঘ্রই তারা এর নমুনা তৈরি করে বিশ্ব স্বীকৃত বিভিন্ন সংস্থার কাছে পাঠাবেন এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। এ বিষয়ে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন। তাকে প্রশ্ন ছিল, করোনা ভাইরাস শনাক্তের নতুন উদ্ভাবিত পদ্ধতি বলতে আপনারা কি বোঝাচ্ছেন?
আপনারা কি এই পদ্ধতিটি মানুষের উপর ব্যবহার করেছেন?
সবচেয়ে বড় সেফটি, আমি মানুষের কোনো ক্ষতি করার কথা করেছিলাম।
বাংলাদেশের ঔষধ প্রশাসন বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পাওয়ার পরই নতুন পদ্ধতির ব্যবহার করা সম্ভব হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চীনের পরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ইউরোপের সবচেয়ে বেশি। তবে আপাতত আজকের খবরে আমরা জানতে পেলাম যে চীনে একজনও আক্রান্ত হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে সবচেয়ে বেশি, যেমন ইতালিতে সবচেয়ে বেশি ও স্পেনের অবস্থা খারাপের দিকে, এবং অন্যান্য দেশগুলো ঝুঁকির মুখে রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলেও ব্রিটেনে আজ অবধি শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। প্রধানমন্ত্রী বরিস জনসনের এই সিদ্ধান্তের নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নেতিবাচক প্রক্রিয়াও দেখা দিয়েছে। বৃহত্তর লন্ডনের অ্যাসেক্সের অধিবাসী কামরুন সোহেলি আলী পেশায় কোয়ালিফাইড টিচার ফর অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি স্কুলের কভার সুপারভাইজার এবং একজন শিক্ষক। তার সঙ্গেই আমরা এখন ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলছি। কামরুন নাহার সোহেলি, প্রথমেই জানতে চাচ্ছি আপনি নিরাপদে আছেন, সুস্থ আছেন তো?
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি সুস্থ আছি, বাট আমরা মোটামুটি আইসোলেটেড আছি, বিকজ সিন্স স্যাটারডে থেকে আমার মেয়ের মধ্যে, যে প্রাইমারি স্কুল গোয়িং চাইল্ড, আমি তার মধ্যে কিছু মাইল্ড সিম্পটম দেখতে পাচ্ছি, যার কারণে আমরা চারজন মোটামুটি আমরা এখন আইসোলেটেড আছি।
তো আপনি আপাতত স্কুলে যাচ্ছেন না?
না, আমি লাস্ট উইক থেকেই আমি আর স্কুলে যাচ্ছি না, বিকজ আমার মেয়ে আন্ডারলাইন কন্ডিশন আছে, তার আন্ডারলাইন হেলথ কন্ডিশন আছে, সি সিভিয়ারলি অ্যাসথমেটিক। আমি লাস্ট উইক থেকে স্কুলে যাচ্ছি না। এ ব্যাপারে একটু বলে রাখি, আমি এজেন্সি থ্রুতে কাজ করি, যার কারণে আমি আই ক্যান সে নো এনি টাইম টু দ্য স্কুল, বা যারা পার্মানেন্ট টিচার তাদেরকে স্কুলে যেতে হচ্ছে অবশ্যই।
আচ্ছা, সেই বিষয়টি জানতে চাচ্ছি। তো দুটো বিষয় আমি জানতে চাচ্ছি। প্রথমত, ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন আপনি? কারণ করোনা ভাইরাস সংক্রমণ তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, তো লন্ডনে বা বৃহত্তর পুরো ইংল্যান্ড জুড়েই আসলে স্কুল কলেজ তো এখনো খোলা, তো ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? আর অভিভাবকেরা এই যে দেরি করে স্কুল বন্ধের ঘোষণা দিলেন, সে সম্পর্কে তাদেরই বা প্রতিক্রিয়া কি?
ধন্যবাদ আপনাকে, আই এম গ্ল্যাড দ্যাট ইউ আস্কড দ্যাট, বাট কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক, আপনার কোশ্চেন ছাত্রছাত্রীদের মধ্যে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দে আর এক্সাইটেড, হয়তো বা এটা গুরুত্ব এখনো বুঝছে না যে তারা কালকে থেকে হলিডে পেয়ে যাবে, আর্লি হলিডে, বিকজ আর্লি হলিডে এর জন্যই বলছি। নেক্সট উইকের পরে আমাদের এখানে থ্রি উইকস এর ইস্টার হলিডে এক্সপেক্টেড ছিল, সেটা যেহেতু কালকে পরে তাদের একটা হলিডে পাবে, তো তারা এক্সাইটেড মোর আর লেস। কেউ কেউ বলছে সিম্পলি নট হ্যাপি বিকজ তারা আর স্কুলে যেতে পারবে না। বাট মেইনলি যেটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের মধ্যে, স্পেশালি ক্যান্ডিডেট যারা জিসিএসসি আর এলেভেলস এর ক্যান্ডিডেট ছিল, বিকজ কালকে ঘোষণা করা হয়েছে জিসিএসসি এবং এলেভেলস ক্যান্সেলড, এবং ক্যান্সেল বাট এখনো কোনো রেজাল্ট জানানো হয়নি, বাট ফাইনাল ডিসিশন দেওয়া হয়নি, যেহেতু তাদের জিসিএসসি এবং এলেভেলস ক্যান্সেল হলো, তো তাদের কোয়ালিফিকেশনের আপগ্রেডেডটা কিভাবে হবে। বলা হচ্ছে কালকের মধ্যে, যেহেতু এ ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট এবং অ্যাওয়ার্ডিং বডি ক্লোজলি কাজ করছে, তো কালকের মধ্যে একটা ফাইনাল ডিসিশন দিবে যে তাদের কোয়ালিফিকেশনটা কিভাবে আপগ্রেডেড হবে। এ ব্যাপারে তারা কিছুটা ফ্রাস্ট্রেটেড এবং অ্যাংশিয়াস আমি বলতে পারি।
তো ইংল্যান্ডে তো এ পর্যন্ত প্রায় 100 জনের মতো মারা গেছে, স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে এবং বিশেষ কিছু ক্ষেত্রে স্কুল এবং ডে কেয়ার কিন্তু খোলা থাকছে, এ সম্পর্কে কি ধরনের দিক নির্দেশনা আপনারা পেয়েছেন? কোন কোন ক্ষেত্রে স্কুল খোলা থাকবে?
আচ্ছা, এটা আমি গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কমপ্লেক্স সিচুয়েশনে, আমি মনে করি গভর্নমেন্ট খুব গুড একটা ডিসিশন নিয়েছে, পার্সোনালি এটা আমি মনে করছি,
স্কুল খোলা রাখার বিষয়টি।
জি,
এই যে স্কুল খোলা রাখার বিষয়টি নাকি কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করা হয়েছে, আমার প্রশ্নটি ছিল কি ধরনের দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যে কি কি ক্ষেত্রে স্কুল খোলা থাকবে বা ডে কেয়ার খোলা থাকবে, কেন ডে কেয়ার বন্ধ থাকবে?
জি আমি আসছি সেই কথাতে, কি কি কারণে এইটাই আমি বলতে চাচ্ছিলাম, যারা কি ওয়ার্কার আছেন যেমন পুলিশ, ডক্টর বা নার্সেস বা সোশ্যাল ওয়ার্কার, তাদের বাচ্চাদের জন্য স্কুল আরো এক সপ্তাহ খোলা থাকবে, মানে ইস্টার হলিডে পর্যন্ত খোলা থাকবে। ইট ডাজেন্ট মিন যে কম্পালসারি তাদের বাচ্চাদের যেতেই হবে, বাট এটা একটা অপশন রাখা হয়েছে, আমি এই ব্যাপারে একটু বলে রাখি। এই অপশনের মধ্যে স্পেশাল নিড বাচ্চাদের ESCP মানে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার প্ল্যান, যার যেসব বাচ্চাদের আছে তাদেরকেও ইনক্লুড করা হয়েছে, আর এটা আমি মনে করি একটা খুবই গুড ডিসিশন হয়েছে। এটা ইতিবাচক, আমি নেতিবাচক বলবো না, যেহেতু গ্র্যান্ড প্যারেন্টসরা মোর ভালনারেবল, যাতে গ্র্যান্ড প্যারেন্টসের উপরে ডিপেন্ড করতে না হয়, স্মুথ লাইফ লিড চালানো যায়, সেজন্যই স্কুলে এইসব বাচ্চাদের জন্য হুইচ ইজ পেকড 10% অফ দ্য টোটাল পিপল, আমি মনে করি, যেটা আমি আজকে BBC-তে শুনেছি, 10% বাচ্চাদের জন্য এই সুব্যবস্থাটা করা হয়েছে।
তো স্কুলে যারা আসবে তাদের জন্য কি ধরনের সাবধানতা অবলম্বন করা হয়েছে?
স্কুলে আসলে 2-3 সপ্তাহ থেকেই হ্যান্ড ওয়াশ বা যাবতীয় হ্যান্ডশেক এই ধরনের ব্যাপারগুলি অ্যাওয়ারনেস তৈরি হচ্ছিল, এবং এখনো যারা আসবে তাদের মধ্যে স্কুলে অলরেডি স্টাফদের মধ্যে ক্রাইসিস চলছে, অ্যাটেন্ডেন্সও অনেক কমে গেছে, 60%, 50% অ্যাটেন্ডেন্স হচ্ছে। তো যেহেতু নেক্সট উইক থেকে আরো অনেক বাচ্চারা কম যাবে, তাদের মেইনলি একাডেমিক ফোকাসটা দেখা হবে না, জাস্ট তাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্যই এবং স্মুথ লাইফ লুজ চালানোর জন্যই, যাতে কি ওয়ার্কাররা ঠিক মতো কাজ করতে পারে, যেহেতু এটা একটা ন্যাশনাল কোঅর্ডিনেটেড এফোর্ট অ্যান্ড অ্যাপ্রোচ আর একটা ভেরি ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, আমার মনে হয় কোঅপারেটিভ অ্যারেঞ্জমেন্ট চালু রাখার জন্যই এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে।
যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন যে যে সমস্ত বাবা মারা কাজ করেন, কাজে যেতে হবে, কিন্তু স্কুলের বাচ্চারা কার কাছে থাকবে, কিভাবে থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো হয়তো বা আছে। তো আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাই যে ব্রিটেনে বেশিরভাগ মানুষ সাধারণ পরিবহন ব্যবহার করে থাকেন, ট্রেনে যান, আন্ডারগ্রাউন্ডে চড়েন, পাবলিক বাসে ট্রাভেল করেন, তো সেই ক্ষেত্রে মানে অনেক কিছুই তো বন্ধ করে দেওয়া হয়েছে, তো কি করা হচ্ছে সে সম্পর্কে একটু কিছু বলেন যে মানুষের জনজীবন কিরকম এখন।
জি জি, হ্যাঁ, পার্শিয়ালি লকডাউন যেমন লাস্ট উইকে ছিল, গভর্নমেন্টের অ্যাপ্রোচটা ছিল ডিলে অ্যাপ্রোচ, বাট এই উইকে গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিয়েছে পার্শিয়ালি লকডাউন, হয়তো বা গভর্নমেন্ট আসলে হিন্স কিন্তু দিচ্ছিল লাস্ট উইক থেকে, হিন্স দিচ্ছিল এবং প্যানিক বাই সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছিল, অ্যাওয়ারনেস থেকে বোঝা যাচ্ছিল যে একটা কিছু হবে, লকডাউন হবে ভেরি সুন। যেহেতু আমার মনে হয় গভর্নমেন্ট স্কুল ক্লোজ করতে ডিসিশনটা নিতে একটু লেন্দি করেছে, যেহেতু এখানে ডেথ রেটটা ইটালির মতো এত র্যাপিডলি ইনক্রিজ করছে না, সেহেতু আর সবকিছু চালানোর জন্য, স্মুথলি চালু রাখার জন্যই, যে ফিজিবল আর যাতে রিজনেবল হয়, প্র্যাকটিক্যাল হয়, সেজন্যই আমার মনে হয় এই জন্য গভর্নমেন্ট আরো একটা উইক, এই উইকটা ডিসিশন, এই উইকের পরে ডিসিশন নিয়েছে। সেই জন্য যেহেতু যানবাহনের কথা আসছে, ট্রান্সপোর্টের কথা আসছে, আমার মনে হয় না খুব একটা এফেক্ট পড়বে, বিকজ পিপল আর অলরেডি হোম কোয়ারেন্টাইন
করছে, সবাই মোটামুটি প্রস্তুত, এই
মহামারী সবাই মোটামুটি প্রস্তুত, অ্যাপার্ট ফ্রম সুপারমার্কেট যেখানে প্যানিক বাই হচ্ছে এবং শর্টেজ অফ জিনিস,
সারা বিশ্বব্যাপী একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিলক্ষিত হচ্ছে। তো কামরুন সোহেলি আলী, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনার সময়ের জন্য। শ্রোতা বন্ধুরা ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বিশ্বের অন্য প্রান্তে, দেখি চীনের উহান, যেখানে এই ভাইরাস প্রথম দেখা দিয়েছিল এবং হাজার হাজার মানুষ মারা গেছেন, সেই প্রদেশের অবস্থা কি, তারা কি করছেন। চলে যাব আমরা দক্ষিণ কোরিয়ার সিউলে এবং সৌদি আরবের তায়েফে, এই তিনজন প্রবাসীর সঙ্গে কথা বলেছেন সহকর্মী সেলিম হোসেন। সেলিম হোসেন, তাহলে শোনা যাক।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন চীনের উহান, যেখানে করোনা ভাইরাসের শুরু হয়েছিল সেখানে, এবং তারপরে ছড়িয়েছে যে সব দেশে, দক্ষিণ কোরিয়া তার মধ্যে অন্যতম প্রধান, এবং সৌদি আরবে, মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, ইরানে এবং অন্যান্য জায়গায়। তো আমি কিছুক্ষণ আগে তিন দেশে তিনজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলেছি এবং তাদের এখনকার অবস্থা এবং তাদের মনের অবস্থা, সার্বিক অবস্থা সব কিছু জিজ্ঞেস করেছি। প্রথমেই আমি আপনাদেরকে শোনাচ্ছি, চীনের উহানের ঠিক থাকেন না, পাশে শহরে থাকেন, উহান থেকে 300 কিলোমিটার দূরে দীপায়ন রায়, তার সঙ্গে যে কথোপকথন আমি রেকর্ড করেছি একটু আগে, শোনাচ্ছি এখন। দীপায়ন কেমন আছেন?
জি, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি, তুলনামূলক ভাবে এখন ভালো আছি।
আচ্ছা, আপনার সঙ্গে আরো এক দুই সপ্তাহ আগে কথা হয়েছিল, তখন অবস্থা আরো খারাপ ছিল। তো এখন সার্বিক অবস্থা কি, আপনারা যারা বাংলাদেশে আছেন সেখানে কেমন আছেন এবং পুরো চীনের অবস্থা কি এখন?
ধন্যবাদ। এখানে পুরো চীনের অবস্থা বলার আগে আমরা এখানে যারা রয়েছি বাংলাদেশি তাদের অবস্থা বলি। আমরা প্রায় দুই মাস মতো হলো আমরা ঘরের বাইরে যেতে পারি না, তবুও শেষমেশ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি এখন, এই জন্য যে আমরা আগামীকাল থেকে বিশেষ শর্তে বাইরে যেতে পারবো। আমাদের এখানে তিনটা হোস্টেলে আমরা বিভক্ত হয়ে রয়েছি, প্রায় 175 জন বাংলাদেশি। তো সবকিছু মিলাইয়ে আমরা তিনটা হোস্টেল তিনটার ভিন্ন সময়ে হোস্টেলের বাইরে 3 ঘন্টার জন্য যেতে পারবে। এটা আগামীকাল থেকে আর কি আমাদের এই বিষয়টা বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন কিছুটা মানসিক ভাবে খুশি, আমরা আগামীকাল থেকে অন্তত বাইরে যে একটু হাঁটাচলা করতে পারবো।
আর চায়নার অন্যান্য জায়গা,
যেটা পুরো চীনের অবস্থা যেটা, সেটা বলতে গেলে যে আমাদের এই করোনা ভাইরাস আউটব্রেক যেখানে হয়েছিল প্রথম উহান শহরে হুবেই প্রদেশের, এবং আমরা অবস্থান করছি হুবেই প্রদেশে, আমাদের শহরটা উহান থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো হুবেই প্রদেশের ছোট ছোট অনেক শহর গত 15 দিন ধরে দুটো একটা করে লকডাউন খুলে দিচ্ছে এবং তারা মোটামুটি ভাবে স্বাভাবিক জীবনযাপন করছে, এবং আমাদের শহরও মানে হলো গত 3-4 দিন হলো যে সেটাও মোটামুটি স্বাভাবিকের দিকে যাচ্ছে, এবং আমাদের হোস্টেলে যারা আমরা ছিলাম আটকানো তারা আমরা আগামী
ভবিষ্যৎ কি চিন্তা করছেন?
এক্ষেত্রে বলতে গেলে আসলে আমরা এখন আমাদেরকে নিয়ে যে দুশ্চিন্তায় রয়েছি তার থেকে বেশি দুশ্চিন্তায় রয়েছে আমাদের পরিবারকে নিয়ে। কারণ বাংলাদেশের মতো জনবহুল একটা দেশে আর আমরা নিয়ম মানতে অভ্যস্ত না যেহেতু, তো সেক্ষেত্রে মানে এটা খুবই ভয়াবহ একটা অবস্থা হতে পারে যদি যথাযথভাবে এটার ব্যবস্থাপনা বা ব্যবস্থা না নেওয়া হয় বাংলাদেশে। সেক্ষেত্রে আর বাংলাদেশে ফেরার বিষয়ে আমরা এখন যে চিন্তা ভাবনা করছি সেটা হলো, যেহেতু সবকিছু মোটামুটি ভাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে, আমাদের একাডেমিক কার্যক্রমও মোটামুটি শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি, সেক্ষেত্রে এখন দেশে যাওয়াটা ঠিক হবে বলে মনে করছি না। কারণ এক্ষেত্রে আমরা বিশেষ করে আমার কথা বলি, আমি জুলাইতে গ্রাজুয়েট হওয়ার কথা, অনার্স শেষ হওয়ার কথা, সেক্ষেত্রে এখন চলে গেলে বিষয়টা হয়তো বা ডিলে হবে, সেক্ষেত্রে এখানে থাকার সিদ্ধান্তই নিচ্ছি এখন।
জি, অনেক ধন্যবাদ দীপায়ন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে কথা বলবার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
এরপরই আমি কথা বলেছি দক্ষিণ কোরিয়ার সিউলে বসবাসরত বাংলাদেশি তরিকুল ইসলাম রানার সঙ্গে। একই প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছিলাম এবং তার বক্তব্য শুনি। করোনা ভাইরাসের এই অবস্থায় দক্ষিণ কোরিয়াতে আপনারা কেমন আছেন?
আমরা এখন আল্লাহর রহমতে একটু ভালো, মানে অবস্থা একটু ভালো। আমি আপডেট নিউজটা আপনাকে এখনই দিচ্ছি লাইনে। এখন দক্ষিণ কোরিয়াতে 8,565 জন আছে মানে অ্যাটাক আর হচ্ছে আক্রান্ত, আর 1,947 জনের ভিতর সুস্থ হয়েছে, 91 জন মারা গেছে।
আচ্ছা, আপনি কোন শহরে আছেন?
আমি সৌলের পাশে খেঙ্গুদো খন্ডু।
আচ্ছা, যারা বাংলাদেশি আছেন কত সংখ্যক আছেন এবং তাদের ভিতরে কেউ করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা বা দেশে ফিরে গেছেন কিনা কেউ?
না, এখনো পর্যন্ত আমরা বাঙালি সব দিয়ে 15,000-এর উপরে আছি। এখনো পর্যন্ত কেউ কোনো মানে বাঙালি আক্রান্ত হয়নি এবং ইভেন ফরেনার আক্রান্ত হয়েছে এরকম এখনো শোনা যায়নি।
আচ্ছা, করোনা যখন সংক্রমণ শুরু হলো তারপর থেকে এ পর্যন্ত কি বাঙালিরা কেউ ফিরে গেছে কিনা দেশে এই ভয়ে?
মানে ভিতরে আসলে মানে কোরিয়ার অবস্থা মানে কোরিয়ার মানে যে পরিবেশ তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক না, মানে অস্বাভাবিক। এখানে ভয় মানে এখানে থাকলে আরো মনের দিক থেকে মানে বাংলাদেশের যে অবস্থা দেখতেছি তার থেকে অনেক ভালো আছে আমরা মনে করতেছি, বুঝছেন? এখানে আমাদের ট্রিটমেন্ট ফ্রি, যদি কোন রকম কোন সমস্যা হয় মানে 11 দিনের পর্যন্ত আমাদের স্যালারি দিবে এবং মানে পুরো ট্রিটমেন্ট ফ্রি আমাদের এখানে।
যাক, খুব ভালো লাগলো। একটু আগে আমি উহানে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম, তারা তো খুব ভীত সন্ত্রস্ত ছিলেন উহান, চীনের উহান যেখান থেকে শুরু হয়েছে করোনা। তো তা দীপায়ন রায় সেও বলল যে আমি বরং এখন আমরা নিয়ন্ত্রিত অবস্থায় আছি, বরং বাংলাদেশে আমাদের আত্মীয়দের জন্য আমরা এখন দুশ্চিন্তায় আছি।
হ্যাঁ, আমরা মানে আমি কি বলবো, আমরা যারা কাজ করি, আমরা 3 জন বাঙালি একসাথে কাজ করি, মানে কাজের ফাঁকে যদি এইটা উল্টে নিতে হলে দেখা হয়, দেখা হলে একটাই কথা,
দেশের কি হবে এখন, আমার মার ডায়াবেটিস, মানে বিশেষ করে মানে আমি আমার বাবা ডায়াবেটিস, মা ডায়াবেটিস, দেশে একটা কিছু হয় বাসায় কি হবে, মানে এই চিন্তায় আমরা আতঙ্কিত সত্যি।
যাক ভালো থাকবেন, আমরা সবাই দোয়া করছি, অনেক ভালো থাকবেন তরিকুল, কথা হবে আবার, ধন্যবাদ। একই প্রসঙ্গে কথা বলেছিলাম সৌদি আরবের তায়েফে বসবাসরত বাংলাদেশি আজমল হোসেনের সঙ্গে, তার বক্তব্য শোনাই। প্রিয় শ্রোতা, কথা বলছি এখন সৌদি আরবের তায়েফ শহরে বসবাসকারী একজন বাংলাদেশির সঙ্গে, আজমল হোসেন। আপনারা কেমন আছেন সৌদি আরবে যারা আছেন করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে?
আসলে করোনা ভাইরাস সম্পর্কে বলতে গেলে এখন তো গোটা পৃথিবীটাই আতঙ্কিত, তা সেই তার প্রেক্ষিতে আমরাও এখন তায়েববাসীরা যারা বাংলাদেশি আছি সবাই মোটামুটি আতঙ্কের ভিতরে আছি। আমাদের এখানে যত রকমের খাবার হোটেল, শুধুমাত্র খাবার হোটেল, এবং আজ থেকে জারি হয়েছে যে একমাত্র ফার্মেসি ছাড়া অন্য কোনো কিছুই খোলা থাকবে না। মসজিদ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, মসজিদে কোনো নামাজ হবে না। আগামীকাল শুক্রবার কি হবে না হবে তাও আমরা জানি না, সবাই আতঙ্কের ভিতরে আছি এবং সবাই মোটামুটি কাজ নাই, সবাই বন্ধ, সবাই ঘরে বসা, রাস্তা দিয়ে চলতে পারতেছে না, এরকম একটা অবস্থা, সবাই ভীতি।
স্কুল কলেজও কি বন্ধ নাকি?
হ্যাঁ,
স্কুল কলেজও কি বন্ধ নাকি পুরো সৌদি আরবে?
হ্যাঁ, স্কুল কলেজ সবই বন্ধ হয়ে গেছে আজ থেকে আরো এক সপ্তাহ আগে। এখন শুধু আমরা কোনো কাজই নাই, সবকিছু বন্ধ, এখন কেউ বাইরেও বের হতে পারবে না, এরকম অবস্থার ভিতরে এখন আমরা খুব খারাপ অবস্থার ভিতরে মোটামুটি আছি।
আচ্ছা, আপনি তায়েফে থাকেন, আপনার তায়েফ এবং আশেপাশে মক্কা মদিনা যেসব শহরে বাংলাদেশিরা আছেন, কারো কি করোনা আক্রান্ত হবার খবর পেয়েছেন আপনারা, কেউ কি আক্রান্ত হয়েছে?
না, তায়েফে এখনো আমরা এইরকম আক্রান্তের খবর আমরা পাইনি আজ পর্যন্ত, ঈদের ভিতরে ভালো আছি সেই হিসাবে বলতে হয়, তারপরে আল্লাহ যেভাবে রাখে সেইভাবে আলহামদুলিল্লাহ বলতে হয়।
তো বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ আছে, কেমন আছেন তারা?
জি, আজ তো বাংলাদেশে তো আরো বেশি সমস্যা, যেহেতু আমাদের বাংলাদেশ জনবহুল দেশ সেই হিসাবে সবাই বেশি আতঙ্কের ভিতরে আছে। আজকে পর্যন্ত আমি শুনলাম চিটাগাং নাকি সবচেয়ে বেশি মারাত্মক অবস্থায় আছে, এবং এটা নাকি শুনলাম যে আমাদের পুরোপুরি যে নিউজটা বাংলাদেশের সেই নিউজটা আমরা পুরোপুরি পাচ্ছি না, এটা নাকি অনেকটা গোপন করা হচ্ছে, এটা আজকে দেখলাম আমরা। তা আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপাতত, বাকি আল্লাহর ইচ্ছা, এবং সবাইকে যারা আছে তাদেরকে আমরাও সেইভাবে সতর্ক করতেছি যে তোমরা অন্তত নিজে যেভাবে সচেতন হও, নিজে সেইভাবে চলার চেষ্টা করো, এইভাবেই মোটামুটি আছে।
অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলবার জন্য।
জি ভাই জান, আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ সেলিম, আমরা বিশ্বের নানা স্থানের নানা জায়গার কথা শুনলাম, এখন চলুন চলে যাই আমরা বাংলাদেশে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পর্যটনের একটি স্থান হচ্ছে কক্সবাজার, তো সেখানকার কি অবস্থা করোনা ভাইরাস প্রতিরোধে আমরা জানতে পেরেছি যে কক্সবাজার ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রশাসন, সৈকতে নামতে দেওয়া হচ্ছে না কোনো পর্যটককে। কক্সবাজার থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
দেশি বিদেশি পর্যটকে সবসময় ভরপুর থাকা কক্সবাজার সমুদ্র সৈকতের এমন ফাঁকা দৃশ্য আগে দেখেনি কেউ। করোনার প্রভাবে কক্সবাজারের অধিকাংশ পর্যটন স্পট এরকম জনশূন্য, পর্যটক শূন্য।
সম্মানিত পর্যটক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, করোনা ভাইরাসের ঝুঁকিতে এখন বাংলাদেশ, যারা সিবিসি এবং সিবিসির আশেপাশে অবস্থান করছেন দয়া করে নিজ নিজ দায়িত্বে চার চার বাসস্থানে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং এর পর ভ্রমণ বন্ধ হয়ে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে, ফলে মানুষ সচেতন হয়েই মনস্থির করেন করোনা প্রতিরোধে।
এই সৈকতের এরকম মরুভূমি ভাব, এটা আমার জীবনে প্রথম দেখা। আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে, পরে আনন্দ বিনন্দ বাকি সবগুলো, তবে এর যে একটা পর্যটনে যে তার একটা প্রভাব, তার যে একটা কঠিন প্রভাব, সেটা আমরা লক্ষ্য করছি।
আমরা তো ঢাকা থেকে এসেছি কক্সবাজারে গত পরশু দিন, আমাদের এখানে একটা মিটিং ছিল, তো আমরা আজকে গতকালকে আমাদের প্রোগ্রামটা অনেকটা সংক্ষিপ্ত করে আমরা ঢাকা চলে যাচ্ছি। আজকে অনেক গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়ি আসতে লেট হচ্ছে।
পর্যটন শহর কক্সবাজার এখন অনেকটাই ফাঁকা, করোনা ভাইরাসের প্রভাবে ভ্রমণ বাতিল করছেন সচেতন পর্যটকরা।
যারা বাইরে আছে ফরেনাররা এখানে আসার জন্য টিকিট করছিল, এরা অলরেডি করোনার জন্য আর আসতেছে না, ওদের টিকিটগুলো ক্যান্সেল হচ্ছে। আর যারা এখান থেকে ছুটি নিয়ে যাবে ওরাও টিকিটগুলো সম্পূর্ণভাবে ক্যান্সেল করতেছে এই মুহূর্তে।
করোনা প্রতিরোধে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর অনেকেই ছুটছিলেন কক্সবাজারে। এ পরিস্থিতিতে পর্যটকের ঢল ঠেকাতে উদ্যোগ নেয় প্রশাসন, ফলে নানা আয়োজন সত্ত্বেও হোটেল ছেড়ে যান পর্যটকরা।
এই আমাদের অনেক অনেক বুকিং ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য আমরা আর্থিকভাবে ভীষণ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছি। এখন আমরা সরকারকে প্রার্থনা করছি করজোড়ে যে আমাদেরকে যেন প্রণোদনার মাধ্যমে এই ক্ষতিটা পুষিয়ে ওঠার সুযোগ দেয়, নাহলে আমরা বাঁচতে পারবো না, এই শিল্প সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
কক্সবাজারের প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। বিদেশ ফেরত ছয় জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে না থাকায় জরিমানা করা হয়েছে চারজনকে।
আমরা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের সচেতনতার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, তাদেরকে সবসময় যেন তারা একসঙ্গে সমবেত না হয়ে ঘোরাফেরা না করেন সেই বিষয়গুলিকে আমরা এনশিওর করছি। এছাড়া হোটেল মোটেল এলাকায় হোটেলগুলোতে আমরা সভা সমাবেশ এই বিষয়গুলোকে প্রশাসনের পক্ষ থেকে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি।
নিয়ন্ত্রণহীন ভ্রমণের মধ্য দিয়ে করোনা ছড়ানোর যেমন আশঙ্কা করা হচ্ছে, তেমনি ব্যবসা হারানোর শঙ্কায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এরপরও সব ক্ষতি মেনে নিয়েই করোনা প্রতিরোধ করতে চায় মানুষ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
সেলিম, চমৎকার সব তথ্য জানতে পারলাম। একটি জিনিস সত্যি ইতিবাচক যে বাংলাদেশ সরকার এই যে বিশেষ করে কক্সবাজারের প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে এবং জনগণ যে অত্যন্ত সচেতনভাবে এই পদক্ষেপ মেনে চলেছে সেটা কিন্তু একটি ভীষণ আশাবাদের কথা। কিন্তু আমরা এখানে ওয়াশিংটনে থেকে যুক্তরাষ্ট্রে থেকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের অনেক সৈকতে বিশেষ করে ফ্লোরিডা রাজ্যের অনেক সৈকতে জনসমাগম অনেক ঘটছে।
জি তাহিরা, এটা খুবই সত্যি কথা, কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা একটু গরম জায়গা, ক্যালিফোর্নিয়া একটু গরম জায়গা। গতকাল আমার মেয়ের ঈশা বলছিল যে বাবা এখন সবচেয়ে কম মূল্যের এয়ার টিকিট পাওয়া যাচ্ছে, আমরা কি ক্যালিফোর্নিয়া যেতে পারি কিনা। হ্যাঁ, যাওয়া তো যায়, কিন্তু এই বিচে যারা ঘুরছে বেশিরভাগই হলো কম বয়সী এবং স্কুল কলেজের ছেলে মেয়ে, তো তারা একটু অ্যাডভেঞ্চারাস, তারা করোনাকে না মেনে অনেকেই হয়তো বিচে যাচ্ছে।
অনেকে ভাবছেন যে কম বয়সীদের মধ্যে সংক্রমণ ঘটবে না, আর ঘটলেও সেটা খুব ক্ষতিকারক হবে না, কিন্তু সেটা সেটার উপরে কি বিশ্বাস করা যেতে পারে?
না, আমার মনে হয় সতর্ক থাকাটাই সবচেয়ে জরুরি এই মুহূর্তে। গোটা বিশ্বের মানুষই এটা নিয়ে আতঙ্কিত, আমরাও যারা বাইরে আছেন তাদেরকে পরামর্শ এবং অনুরোধ করব যে আপনারা নিরাপদ থাকবেন। আমরা অন্য প্রসঙ্গে যাই।
নিশ্চয়ই, এবারে রয়েছে নারী কণ্ঠ, সঞ্চালন করছেন সঞ্জানা ফিরোজ।
আজকে নারী কণ্ঠে আপনাদের শোনাবো, নারী ক্ষমতায়নের এই যুগেও নারীরা ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে লড়াই করে চলেছেন। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তবে গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী কর্পোরেট ব্যয়ের 1% কম ব্যয় মহিলাদের মালিকানাধীন ব্যবসায় হয়। বিশ্ব অর্থনৈতিক জোট জানিয়েছে আফ্রিকা মহাদেশ তাদের লিঙ্গ ব্যবধান বন্ধ করার জন্য কাজ করছে, তবে নারী উদ্যোক্তাদের সম্পদ থাকা সত্ত্বেও এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। ভয়েস অফ আমেরিকার অনিতা পাওয়েলের রিপোর্ট থেকে আপনাদের শোনাচ্ছি। শেফ মোলেমো বার্সুয়া পুরুষ অধ্যুষিত শিল্পের মধ্যে একজন উচ্চমানের রন্ধনশিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছেন। তিনি নিজের ব্যবসা শুরু করার আগে দক্ষিণ আফ্রিকার কয়েকটি শীর্ষ হোটেলগুলোর মধ্যে মহিলা শেফদের মধ্যে অন্যতম। উদ্ভাবনী মেনু এবং আরও উন্নতি করার ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও পুরুষদের প্রাধান্য বেশি থাকার কারণে তার স্বপ্ন এখনও বাস্তবে রূপ নিতে পারেনি। মোলেমো বার্সুয়া বলেন,
So when servers become so busy, they really push you out the way because they don't think that you can push as quick as they can, you know, and take out the food as quick as they can as well. I think that's why I also decided on becoming a pastry chef and not just...
তিনি বলেন, হোটেলে অতিথিদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন আমাদের নারীদের পাশে সরিয়ে দিয়ে পুরুষরা এগিয়ে যায়। তারা মনে করে ব্যস্ত সময়ে আমরা নারীরা তড়িৎ গতিতে কাজ করতে পারব না, আর এই কারণেই আমি সিদ্ধান্ত নেই আমি পেস্ট্রি শেফ হব। সাব সাহারান আফ্রিকাতে বিশ্বের বেশিরভাগ মহিলা উদ্যোক্তা রয়েছে, তবুও ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ সহায়তা পেতে নারীদের লড়াই করতে হয়। অলাভজনক WEC কানেক্ট ইন্টারন্যাশনাল নারীদের মালিকানাধীন ব্যবসাগুলোকে যোগ্য ক্রেতাদের সাথে সংযুক্ত করে এবং মহিলা উদ্যোক্তাদের জন্য শিক্ষামূলক সেমিনারের আয়োজন করে থাকে। WEC কানেক্ট ইন্টারন্যাশনালের এলিজাবেথ ভ্যাসকেস বলেন,
So it's in everyone's interest that men and women have an equal opportunity to deliver solutions to all of us.
তিনি বলেন, এই শিল্পে একযোগে কাজ করার জন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য নারী পুরুষ উভয়ের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমাদের। আমাদের নিজেদের স্বার্থেই তা প্রয়োজন। মহিলা উদ্যোক্তারা প্রায় এমন সমাধান খুঁজে পান যা তাদের পুরুষ সহযোগীরা দীর্ঘকাল ধরে খুঁজে পাননি। বেলুয়াজি নাকালার সংস্থাটি মহিলা প্রকৌশলী, খনি শ্রমিক এবং কারখানার শ্রমিকদের জন্য পোশাক ডিজাইন করে। বেলুয়াজি নাকালা বলেন,
Everything about the workwear tends to be oversized because we're trying to compensate for one part of our body or another. So it's important that from a safety element it has to fit properly to be able to be
বলেন, আমাদের দেহের আয়তনের চাইতে একটু বড় মাপের পোশাক তৈরি করতে হয় যেহেতু সুরক্ষার একটি বিষয় মাথায় রাখতে হয়। শেফ মো বলেন, নারীদের ভালো ব্যবসা বুদ্ধি থাকা প্রয়োজন। আরো বলেন,
But not if I'm able to manage a household after a full day of work, how can you now exclude me from a business?
আমরা পরিবারগুলো চালাতে সক্ষম হয়েছি। পুরো দিন কাজের শেষে আপনি যদি ঘর সংসার সামলে নিতে পারেন, তাহলে এমন ব্যবসা থেকে নারীরা কেন পিছিয়ে থাকবে? নারীরা এগিয়ে যাক বিভিন্ন ক্ষেত্রে, শুধু নারী হিসেবে নয়, ভালো কর্মী, ভালো মানুষ হিসেবেও।
শ্রোতা বন্ধুরা, ফিরে আসছি আবারও করোনা প্রসঙ্গে। এবারে আমরা দৃষ্টি দেব অস্ট্রেলিয়ার দিকে। আমরা জানি অস্ট্রেলিয়াতে দাবাগ্নি প্রচুর ছড়িয়েছে এবং দাবাগ্নির কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন। দেখা যাক এবার করোনা পরিস্থিতি কীরকম, আর সে খবর জানতেই আমাদের সহকর্মী আহসানুল হক ডক্টর আবুল হাসনাত মিল্টনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এবং টেলিফোনে আহসানুল হকও টেলিফোনেই কথা বলছেন। আসুন শোনা যাক।
ধন্যবাদ তাহিরা। আমরা আসলে সরাসরি টেলিফোনে এই মুহূর্তে কথা বলছি নিউ সাউথ ওয়েলস নিউ ক্যাসেল অস্ট্রেলিয়াতে অবস্থানরত প্রফেসর এম আবুল হাসনাত মিল্টনের সাথে। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিরেক্টর এপিডেমিওলজি রিসোর্স সেন্টার। অস্ট্রেলিয়ার পরিস্থিতি না, আমরা আসলে বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই। কিছুক্ষণ আগে আমি একটি হিসাব দেখছিলাম। ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি,
ধন্যবাদ। আপনি একটু যদি আরেকটু জোরে কথা বলেন ভালো হয়। তো আমি বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখা যাচ্ছে, তার মধ্যে একটু ধারণা দেবার জন্য শ্রোতাদের যে একটি পরিসংখ্যান অনুযায়ী সেটা হয়তো একদম সঠিক না হলেও কাছাকাছি, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়েছে চীন, এবং তারপরেই রয়েছে ইতালি 35,000-এর ওপরে, ইরানে 18,000-এর ওপরে, স্পেনে 17,000-এর ওপরে, জার্মানিতে 14,000, যুক্তরাষ্ট্রে 10,000-এর ওপরে, এরপরে আছে ফ্রান্স, আছে দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, ব্রিটেন, হল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, এভাবে কোনো মানে অসংখ্য দেশ। কিন্তু আমি সবচেয়ে বেশি সংখ্যক থেকে কমের দিকে যাচ্ছিলাম। তো প্রথমেই জানতে চাই অস্ট্রেলিয়ার অবস্থাটা কি খুব সংক্ষেপে।
অস্ট্রেলিয়ায় আমরা প্রথম কেসটা আইডেন্টিফাই করি 25 জানুয়ারি, তারপর থেকে 10 মার্চ পর্যন্ত আমাদের কেস নাম্বার গুলো কম ছিল। 10 মার্চে এসে হঠাৎ করে সুইং করেছে, এবং আজকে 10 মার্চ থেকে 19 মার্চ আমাদের কোভিড রোগীর সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। এই স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকালে এবং আপনি যতগুলো দেশের নাম বললেন তাদের স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকালে আমি একটু বাংলাদেশে যেতে চাই, যে বাংলাদেশে 8 মার্চ প্রথম কেসটা ডায়াগনোসিস হয়েছে সরকারি ভাবে এবং আমরা 19 মার্চে আছি এবং প্রতিদিন 2-3টে করে কেস বাড়ছে এবং বৈশ্বিক ট্রেন্ডটা যদি ফলো করি তাহলে বাংলাদেশে এই আগামী 1 মাসের মধ্যে যে কোভিড এর ট্রেন্ডটা কোন দিকে যাবে সেদিকে দৃষ্টি রাখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যে এক্সপোজ যারা করোনা ভাইরাস বাহী মানুষ কমিউনিটিতে মিশে গেছে, যেসব প্রবাসীরা তাদের থাকতে যারা এসেছে, এইভাবে কিন্তু কমিউনিটিতে এই এই ভাইরাসটা ছড়াচ্ছে এবং আগামী 1 মাসের মধ্যেই আমরা টের পাবো যে এই ভাইরাস বাহী বাঙালিদের মধ্যে কতজন কোভিড রোগে আক্রান্ত হলেন আর কি। তো এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এপিডেমিওলজিক্যালি যদি আমরা দেখি এটা খুবই ক্রিটিক্যাল একটা সময়। আমরা
একটা জিনিস এখানে আমি আপনার কাছে জানতে চাই, এই যে ধরুন উন্নত দেশগুলোতে শনাক্ত করার সংখ্যাটা বেশি, এর কারণ কি এটিও নয় যে এখানে তো পরীক্ষাটা অনেক বেশি করা হচ্ছে, বাংলাদেশে তো পরীক্ষারই সুযোগ নেই?
এটা মানে সম্ভাব্য এটা একটা কারণ যে আমরা অত বেশি টেস্ট করতে পারছি না, আমাদের টেস্ট সীমিত। আবার এটাও হতে পারে যে আসলেই আমাদের দেশে এই মুহূর্তে পজিটিভ কেস কম, আর দ্বিতীয়ত যেটা হলো যে আমরা আসলে এক্স্যাক্টলি জানি না বাংলাদেশের অবস্থাটা কি, কারণ ওই যে আপনি বললেন টেস্ট কম, তো দুটোই হতে পারে। হ্যাঁ, আমরা তো সম্ভাবনা নিয়ে কাজ করছি এই মুহূর্তে। আমার যেটা বিশ্বাস যে বাংলাদেশের প্রকৃত নাম্বার অফ কেসেস এবং নাম্বার অফ এক্সপোজ পজিটিভ ভাইরাস পজিটিভ অবশ্যই যা বলছেন সরকারি পর্যায়ে তার চেয়ে অবশ্যই বেশি
নিশ্চয়ই। তাহলে এখন আরেকটা জিনিস খুব সংক্ষেপে জানতে চাই, যে নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে নানান রকম, তাহলে সঠিক তথ্যটা মানুষ কোথায় পাবে? অসংখ্য রকমের পরামর্শ মানুষ এক এক জায়গা থেকে নিজের ঘর থেকে বসে অনেক রকম পরামর্শ দিয়ে দিচ্ছেন।
এখানে দুটো বিষয়, যে আপনাকে সঠিক তথ্যের জন্য আন্তর্জাতিক ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO.INT এই ওয়েবসাইটে, মার্কিন যুক্তরাষ্ট্রের CDC আটলান্টা তাদের ওয়েবসাইটে এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, এই তিনটা ওয়েবসাইটে তথ্যের বাইরে আমার মনে হয় না অন্য কোনো সূত্রের দিকে আমাদের এই মুহূর্তে নজর দেওয়ার সুযোগ আছে। এবং বাংলাদেশে একটা সাইবার অ্যাক্ট আছে, সাইবার ক্রাইম অ্যাক্ট আছে, আমার মনে হয় যে এই এই আইনটা এখন কঠোরভাবে প্রয়োগ করার সময় এসেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমরা এই অপতথ্য ভুল তথ্য ভুয়া তথ্যগুলো গুজবগুলো ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে, কিছুটা বুঝে হোক না বুঝে হোক। আমি অনুরোধ করব বাংলাদেশে সাইবার অ্যাক্ট ক্রাইম নিয়ে যারা কাজ করে পুলিশে তারা যেন এই বিষয়ে একটু সোচ্চার হয় এবং দু একটা দৃষ্টান্ত যদি স্থাপন করা যায় যে না বুঝে বা ইচ্ছাকৃত ভাবে এই ভুয়া তথ্যগুলো যদি তারা ছড়ায় তাহলে আইনি ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জি ডক্টর মিল্টন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, সবশেষে জানতে চাই যে বাংলাদেশে এখন পর্যন্ত যা কিছু করা হচ্ছে সেটা অনেকেই মনে করছেন যথেষ্ট নয়, আপনার কি মনে হচ্ছে?
আমিও আপনাদের সাথে একমত, অবশ্যই যথেষ্ট নয়, আমরা প্রায় 2 মাস সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য, আমরা শেষে খেলে উড়িয়ে দিয়েছি। আমাদের বাংলাদেশের একটি লিখিত ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান আমি কোথাও এখন পর্যন্ত খুঁজে পাইনি, যেটা ছিল প্রথম কাজ। এবং এই প্রেক্ষিতে আমি একটা অনুরোধ করব যে এটা কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বা IEDCR একক প্রতিষ্ঠানের দায়িত্ব না, সকল মন্ত্রণালয়কে এখানে আসতে হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন নেতৃত্ব দেন, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, মানুষ আস্থাহীনতায় ভুগছে কিন্তু সবাই বলেছে যে বাংলাদেশে একটা মানুষ আছে যার প্রতি আস্থা রাখা যায় এবং তিনি আমাদের প্রধানমন্ত্রী, সবাই তার মুখের দিকে তাকিয়েছে। আমি আশা করব, আমরা আশা করব মাননীয় এবং জরুরি কিছু করণীয় বিষয় আছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো, সেই ব্যাপারে তাকে নেতৃত্ব দিতে হবে।
আপনি আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এখন পর্যন্ত কিন্তু সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়টি নিয়ে প্রতিদিন অথবা গুরুত্বপূর্ণভাবে জাতির উদ্দেশ্যে যদি ভাষণ দেন সেটা অবশ্যই প্রয়োজন হবে। আমেরিকাতে যেরকম যারা যারা কাজ করেন, যাদের প্রতিদিনের কাজের ওপরে পরের দিনের অন্য সংস্থান নির্ভর করে, তাদের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। কিন্তু ইতোমধ্যেই প্রেসিডেন্ট বাংলাদেশেও অনেক মজুর আছেন, শ্রমিক আছেন,
বাংলাদেশে অনেক কথা বলার আছে, তো সেটি আপনাদের অনুষ্ঠানে পরবর্তী অংশে আমি বলতে চাই।
অনেক ধন্যবাদ ডক্টর এম আবুল হাসনাত মিল্টন আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আহসান। এবারে শ্রোতবন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই আমাদের সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত সংবাদ আমরা এবারে শুনতে চলে যাব ওয়াশিংটন স্টুডিও থেকে। এখন আমি আনিস আহমেদের কাছে টেলিফোনে আপনারা এই সংক্ষিপ্ত সংবাদটি শুনবেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকেই এই সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গোটা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে 2,08,000 লোকের নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে, যাতে মারা গেছে 8,600 জন। করোনা ভাইরাস বিশ্বের 166টি দেশে ছড়িয়ে পড়েছে। জার্মানির চিকিৎসা কর্মীরা আজ একদিনে 2,800 জনের সংক্রমণের খবর দিয়েছে। ওদিকে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের শহর উহান জানিয়েছে, গতকাল বুধবার এই প্রথমবারের মতো সেখানে নতুন করে কারো করোনা ভাইরাসে আক্রান্ত হবার কোনো খবর পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, চীনের অন্যত্র 34 জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে, এরা অন্য জায়গা থেকে আসা লোকজন। দক্ষিণ কোরিয়া আজ অবস্থার আরেকটু অবনতি ঘটেছে, নতুন করে 152 জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এর আগে 4 দিনে প্রতিদিন 100 জনের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে। পানামা রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশব্যাপী কারফিউ জারি করেছে। নিউজিল্যান্ড ঘোষণা করেছে যে তারা বিদেশিদের সেই দেশে প্রবেশ নিষিদ্ধ করতে এবং তাদের নাগরিকদের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। অনুরূপ ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়াও। এদিকে যুক্তরাষ্ট্রে গোটা বিশ্বব্যাপী US ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে সক্রিয় করে তোলা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় তাঁর সম্পূর্ণ কর্তৃত্ব প্রয়োগ করছেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে গতকাল তিনি সংবাদদাতাদের বলেছেন যে প্রয়োজন বোধে তাঁরা ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টকেও সক্রিয় করে তুলবেন। এই আইন হচ্ছে প্রেসিডেন্টের কর্তৃত্বের প্রাথমিক উৎস, যা কিনা জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ দ্রুত ও বিস্তৃতভাবে করতে দেশের শিল্পক্ষেত্রগুলোকে সাহায্য করবে। এক্ষেত্রে তারা আরো বেশি করে সুরক্ষার জন্য মাস্ক এবং অন্যান্য সাজ সরঞ্জাম উৎপাদনের অনুমতি দেবে। তিনি আরো বলছেন যে জাহাজের উপর অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক হাসপাতালের একটি নিউ ইয়র্কের উপকূলে মোতায়েন করা হবে, অপরটি ঠিক কোথায় মোতায়েন করা হবে তা এখনো ঠিক করা হয়নি। ওদিকে প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দ্রুত হাসপাতালগুলোকে এই সংকটের জন্য প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন যে শরণার্থীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলে এর ফলাফল হবে মারাত্মক। জাতিসংঘের হিসেব মতে বিশ্বজুড়ে 3 কোটিরও বেশি শরণার্থী রয়েছেন, যাদের অনেকেই এমন পরিস্থিতিতে বসবাস করছেন যা করোনা ভাইরাস সংক্রমণে সহায়ক হতে পারে। তারা বলছেন যে ধনী রাষ্ট্রগুলো যখন এই মহামারী মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এটা জরুরি যে আন্তর্জাতিক সম্প্রদায় যেন প্রস্তুত থাকে সেই সব শরণার্থীদের জন্য যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করছে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক রিচার্ড স্যালিভান বলছেন, শরণার্থীরা যেভাবে গাদাগাদি করে বাস করছেন তাতে এই রোগ সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, জায়গাটি আশঙ্কাজনক। ওদিকে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী 2020 সালে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত করার ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিশ্রুতির বিষয়ে কমিটি এখন প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন সাবেক সদস্য, যাকে গুপ্তচর বৃত্তির দায়ে মস্কোর একটি কারাগারে আটক রাখা হয়েছিল, তার বিচার 23 মার্চ থেকে শুরু হবে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত সংক্ষিপ্ত আকারে আমাদের বিশ্ব সংবাদ এবং আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সাবরিনা চৌধুরী, প্রকৌশলী ছিলেন জো গিল, এবং সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারে সহায়তা করেছেন
আমি সেলিম হোসেন।
সবাই নিরাপদে থাকুন, আবার দেখা হবে।
This program has come to you from the Voice of America, Washington.